আমরা কিভাবে প্রার্থনা করি? মূল আরবি ইস্কান্দার জাদিদ। শ্রোতা বন্ধুরা, প্রার্থনা কি, কিভাবে প্রার্থনা করতে হয়, প্রার্থনা কিভাবে পালিত হয়, প্রার্থনা কিভাবে সম্পাদিত হওয়া উচিত, কোথায় প্রার্থনা করতে হবে, প্রার্থনা জবাব কিভাবে পাওয়া যায়, ফলপ্রদ প্রার্থনার রহস্য কি, কে আমাদের প্রার্থনা পরিচালনা করেন, প্রার্থনা কার নামে, কে আমাদের অধিবক্তা, গ্রহণযোগ্য প্রার্থনার শর্ত কি কি, বাধ্যতামূলকভাবে কত ওয়াক্ত প্রার্থনা নির্ধারিত, এবং কিতাবুল মুকাদ্দাসে প্রদত্ত কয়েকটি মোনাজাত। প্রার্থনার এ সমস্ত মূল বিষয় নিয়ে এখন আমরা আপনাদের সামনে আলাপ আলোচনা করব। আমরা গভীরভাবে বিশ্বাস করি যে আল্লাহ পাকের কুদরত ছাড়া এ সমস্ত কাজ সম্ভব নয়। সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই। সবশেষে আমরা আল্লাহ পাকের দরবারে এই প্রার্থনা রাখছি, তিনি যেন তাঁর কালামের সেবার জন্য আমাদেরকে আরও সুযোগ বৃদ্ধি করেন। আমিন। প্রিয় শ্রোতা, প্রথমে আমরা প্রার্থনা কি এ প্রসঙ্গে আলাপ করছি। কোন এক বিশিষ্ট চিন্তাবিদ বলেছেন, সালাত হচ্ছে সর্বোচ্চ ও গভীরতম রুহানি অভিব্যক্তি, এবং তা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের উপস্থিতি অনুভূত হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রার্থনার প্রক্রিয়াগত ভিন্নতা থাকা সত্ত্বেও সর্বকালে সর্বস্থানে নানা প্রয়োজনে মানুষের মধ্যে প্রার্থনার ব্যাপক প্রচলন পরিলক্ষিত হয়ে আসছে। এমনকি আদিম মানব গোষ্ঠীর মধ্যেও প্রার্থনার প্রচলন ছিল। কেহ কেউ হয়তো প্রার্থনার জবাব বা ফল দেখতে না পেয়ে এর প্রতি হতাশ হয়ে পড়েছেন, তবুও তারা প্রার্থনা ত্যাগ করেন না, কেননা তাদের মনের গভীরে প্রার্থনার প্রতি একটি স্বতঃস্ফূর্ত প্রবণতা বিরাজ করছে। সম্ভবত স্যামুয়েল জনসনের কাছে প্রার্থনা প্রতিষ্ঠার জন্য কোনো বাহ্যিক প্রমাণ আছে কি না তা জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রার্থনার কোনো বাহ্যিক প্রমাণের প্রয়োজন নেই, কেননা এর প্রমাণ থাকে অন্তরের মধ্যে। প্রার্থনা হচ্ছে মানুষের সহজাত কাজ, যেমন তার শ্বাস প্রশ্বাস গ্রহণ, পানাহার করা, যা কিছু তার অস্তিত্বের জন্য অত্যাবশ্যক। প্রাচীন ইতিহাস সাক্ষ্য দেয় যে গ্রিক জগৎ সভ্যতা ও দর্শনের লালনক্ষেত্র বলে পরিচিত, সেই জগতের লোকজন রুহানি এবাদতের চেতনায় পরিপূর্ণ ও প্রাণবন্ত ছিল। দার্শনিক জেরোফার প্রথমে প্রার্থনা করে তবে তাঁর নিত্যদিনকার কাজকর্মে হাত দিতেন। পেরিক্লিস প্রত্যেক ভাষণের পূর্বে একটু ধ্যান করে নিতেন। কবি হোমার তাঁর বিখ্যাত কাব্যটি রচনা প্রার্থনা ভাষা দিয়ে শুরু করেন। আর প্লেটো বলেছেন, জীবনে যে কোনো কাজ করার পূর্বে প্রত্যেক জ্ঞানী ব্যক্তি আল্লাহ পাকে সাহায্য কামনা করে থাকেন। প্রার্থনা যে মানুষের সহজাত ব্যাপার এবং তা কোনো অর্জিত বিষয় নয়, তার একটা বড় প্রমাণ হচ্ছে সভ্যতা ও বিজ্ঞানে মানুষ যতই উন্নত ও অগ্রসরমান হোক না কেন, সে কখনই নিজের জীবনে প্রার্থনার আবশ্যকতাকে অস্বীকার করতে পারে না। বরং জীবনে চরম উন্নতি হওয়া সত্ত্বেও প্রার্থনার গুরুত্ব ও অপরিহার্যতা সর্বদাই উপলব্ধি করে থাকে। কিভাবে প্রার্থনা করতে হয়? ইনজিল শরীফের সংকলনকারী হজরত লুক বলেছেন যে সাইয়েদানা ঈসা রুহুল্লাহ একাকি এবাদত করতেন। এভাবে একদিন তাঁর এবাদত শেষ হলে পর সাহাবিদের মধ্যে একজন তাকে অনুরোধ করলেন, প্রভু আপনি আমাদের প্রার্থনা করা শেখান। লুক 11:1। সাহাবিরা সম্ভবত মনে করেছিলেন যে প্রভুর আশ্চর্য জীবনের সঙ্গে এবাদতের কোনো সম্পর্ক রয়েছে, সুতরাং এবাদত প্রক্রিয়া শিখবার জন্য তাঁরা তাকে এই অনুরোধ জানান এবং সেজন্য প্রভুর কাছে শিখবার চেয়ে উত্তম আর কি হতে পারে। ঈসা রুহুল্লাহ সর্বাধিক অভিজ্ঞ ও সফলকাম শিক্ষক, কেননা তিনি নিজের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে তালিম দিয়ে থাকেন। লক্ষ্যস্থলে পৌঁছবার জন্য কি করতে হবে সরাসরি সে উপদেশ না দিয়ে বরং কেমন করে তা করতে হবে মেসাল বা দৃষ্টান্তের আকারে তিনি তা বুঝিয়ে দেন। এই অভিজ্ঞতাপূর্ণ প্রক্রিয়ার সাহায্যে আল্লাহ পাকের দরবারে সহজে ব্যক্ত করা যায় এমন সহজ ও সংক্ষিপ্ত বাক্যের সমন্বয়ে একটি প্রাণবন্ত প্রার্থনার পদ্ধতি তাদের জন্য দান করেন। ভাষাগত দিক দিয়ে সরল কিন্তু অর্থের দিক দিয়ে গভীর তাৎপর্য মণ্ডিত এ সালাত সালাতুর রাব্বানা বা প্রভুর প্রার্থনা নামে পরিচিত, এবং যে প্রভু এ সালাত শিক্ষা দেন তাঁরই উদ্দেশ্যে তা নিবেদিত। এ সালাত এভাবে গঠিত হয়েছে, যেমন সূচনা, আল্লাহ পাকের উদ্দেশ্যে তিনটি মোনাজাত, মানুষের উদ্দেশ্যে তিনটি মোনাজাত এবং পরিণতি। প্রথমে আমরা সালাতের সূচনা সম্বন্ধে বলছি। সূচনা, আবানাল্লাযী ফিস সামাওয়াত, এর অর্থ হে আমাদের আসমানি পিতা। এই সম্বোধনের দ্বারা সাইয়েদানা ঈসা মসি আল্লাহ পাকের সঙ্গে আমাদেরকে বিস্ময়কর একটা সম্পর্ক বন্ধনে আবদ্ধ করাতে চান। আমরা কিভাবে আল্লাহ স্নেহাস্পদ সন্তান স্বরূপ হতে পারি এবং ঈসা কালেমাতুল্লাহ কিভাবে পাপের গজব থেকে মুক্তি প্রদান করে আমাদের রক্ষা করলেন, সে রহস্য বৃত্তান্ত রয়েছে এ কালামে। এর মধ্যে আরও রয়েছে নতুন জন্ম ও নবজীবন লাভের রহস্য, যে নতুন জীবন রুহুল কুদুসের দ্বারা লাভ করা সম্ভব। ইমানের রহস্য এর মধ্যে নিহিত। এ সূচনা সালাত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক ও সালাত কায়েমকারীর মধ্যে একটা ব্যক্তিগত মহব্বতের আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয়ে যায়। এর শক্তি ও অগ্রগতির বুনিয়াদ হচ্ছে রুহুল কুদুসের সাহায্যে আল্লাহ পাকের রাব্বুল ইলমের বিকাশের বিষয়ে জ্ঞান অর্জন করা। রুহুল কুদুস যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়কে সত্যে ও রুহানি জজবায় পরিপূর্ণ করে না তোলেন, ততক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় ধরে গভীরভাবে আমাদের ধ্যান করতে হবে এ বলে আবানাল্লাযী ফিস সামাওয়াত, অর্থাৎ হে আমাদের বেহেশতি পিতা। যখন আমরা পর্দার ভিতরে বাতিনি শক্তির পবিত্র স্থানে এভাবে আল্লাহর সঙ্গে কথা বলি, তখনই আমাদের এ সালাত অফুরন্ত ফায়দা বয়ে আনে। আল্লাহ পাকের উদ্দেশ্যে তিনটি মোনাজাত। প্রথমটি হল তোমার নাম পাক জাত বলে মান্য হোক। দ্বিতীয় মোনাজাত, তোমার শাহেনশাহী প্রতিষ্ঠিত হোক। এবং তৃতীয় মোনাজাত, তোমার মকসেদ পূর্ণ হোক। প্রথম কালামের লক্ষ্য হচ্ছে মানুষ যেন তার হৃদয়ে কথায় ও চিন্তায় আল্লাহ পাকের ইজ্জত করে। দ্বিতীয় মোনাজাতটি প্রথমটির স্বাভাবিক পরিণাম, যখন অন্তর বাক্য ও চিন্তা দিয়ে আল্লাহর নামে সম্মান করা হয় তখন তাঁর কুদরত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তৃতীয় মোনাজাতের লক্ষ্য হচ্ছে আল্লাহর উপর মানুষের পূর্ণ তাওয়াক্কুল বা নির্ভরতা স্থাপন করা। বেহেশতে আল্লাহ পাকের অভিপ্রায় প্রতিষ্ঠিত, এ কারণে মসি আমাদেরকে এবাদতের চেতনায় ও পরিপূর্ণ বশ্যতায় প্রার্থনা সম্পন্ন করতে শিক্ষা দিয়েছেন যে তাঁর অভিপ্রায় বেহেশতে যেমনভাবে প্রতিষ্ঠিত তেমনিভাবে পৃথিবীতেও যেন প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহর অভিপ্রায় হচ্ছে বেহেশতের গৌরব এবং সে অভিপ্রায়ের বাস্তবায়নে তার আনন্দ। যখন এ অভিপ্রায় বাস্তবায়িত হয় তখন আল্লাহ পাকের শাহেনশাহি বা রাজত্ব হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়। মানুষের উদ্দেশ্যে তিনটি মোনাজাত, যেমন অদ্যকার খাবার আমাদের দাও, আমাদের সকল গুনাহ খাতা মাফ করেও, শয়তানের পরীক্ষা আমাদের পড়তে দিও না, বরং তার হাত থেকে আমাদের হেফাজত করো। প্রথম মোনাজাতের উদ্দেশ্য হল দেহের চাহিদার পূরণ করা। এর লক্ষ্য হচ্ছে মানুষ যেন তার অত্যাবশ্যকীয় শারীরিক শক্তি লাভ করে আল্লাহর নির্দেশিত রুহানি দায়িত্ব পরিচালনা করতে পারে। আর দ্বিতীয়টি হচ্ছে মাগফিরাতের প্রয়োজনে। খাদ্যদ্রব্য যেমন দেহের জন্য অত্যাবশ্যক, মাগফিরাত বা ক্ষমা ও তদ্রূপ রুহের জন্য অত্যাবশ্যক। বস্তুত আমরা যদিও সন্তান কিন্তু আমরা পাপী। মসিহের জানের কোরবানি আমাদের পাপের কাফফারা পরিশোধ করে আমাদের জন্য সে অত্যাবশ্যকীয় মাগফিরাতের ব্যবস্থা করে দিয়েছে। ফলে আল্লাহর দরবারে আমাদের পৌঁছবার সুযোগ ঘটেছে। তৃতীয় মোনাজাতের অর্থ, যেসব পাপ ও প্রতারণা আমাদেরকে খারাপ কাজে প্ররোচিত করে আমরা যেন তার থেকে অব্যাহতি পাই। সুতরাং যিনি এ মোনাজাত করেন তার উপর একটা দায়িত্ব এসে বর্তায় যে তিনি সর্বপ্রকার প্রলোভনের হাত থেকে নিজেকে দূরে রাখবেন। এবারে সালাতের পরিণতি, এ প্রসঙ্গে এখন আমরা আলোকপাত করব। পরিণতিতে এসে সমগ্র এবাদতের যৌক্তিকতা এবং আল্লাহ পাকের কাছে তা নিবেদনের সার্থকতার স্থিরতা লাভ করে। কারণ আল্লাহই হচ্ছেন এমন প্রকৃত বাদশাহ যার হাতে রয়েছে গোটা জগতের উপর পরিপূর্ণ কর্তৃত্ব ও ক্ষমতা এবং এ সমস্ত প্রার্থনা জবাবদানের ক্ষমতা। একমাত্র তিনি গৌরবের অধিকারী এবং তাঁরই গৌরবের জন্য আমরা এসব চেয়ে থাকি। প্রার্থনার পদ্ধতিগত প্রশ্নের ব্যাখ্যাদানের পর ঈসা রুহুল্লাহ জনগণকে তাদের সকল এবাদত আল্লাহর দরবারে নিবেদন করতে বলেন। তিনি বলেন, চাও তোমাদের দেওয়া হইবে, খোঁজ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খোলা হইবে। মথিবর্ণিত ইনজিল 7:7। এ কথা জোর দিয়ে বলবার পর তিনি নিশ্চিত আশ্বাস দেন যে যে কেউ চাবে তাকে দেওয়া হবে, যে কেউ অনুসন্ধান করবে সে পাবে। প্রভু আমাদের মনে বিশেষভাবে এ ধারণা এনে দিতে চান যে মোনাজাতের একটা অলঙ্ঘনীয় বিধান আছে, আর তা হচ্ছে যে কেউ চায় সে অবশ্যই পায়। মোনাজাতে কেউ কিছু চেয়ে যদি না পায় তবে বুঝতে হবে তার মোনাজাতের মধ্যে কোথাও কোনো বাধা রয়েছে। যেমন বাধা হতে পারে যে আল্লাহ যে অতি নিকটে আছেন, মোনাজাতকারী মনে সে বিশ্বাস হয়তো দুর্বল হয়ে পড়েছে। বাধা হয়তো এমন হতে পারে যে এক পর্যায়ে মনের মধ্যে সন্দেহের রেখা ফুটে উঠেছে এবং সন্দেহযুক্ত মোনাজাত দিয়ে আল্লাহর কাছ থেকে কখনো কিছু পাওয়া সম্ভব নয়। এমন কোনো পাপ থাকতে পারে যে যে পাপ মোনাজাতকারীকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করে তোলে না, কেননা পাপ মানুষের কাছ থেকে আল্লাহর সুরতকে পর্দার অন্তরালে ঢেকে রাখে। মোনাজাত ব্যর্থ হবার আরও কারণ হতে পারে যে মোনাজাতকারী অনুচিত বস্তুর আকাঙ্ক্ষা পোষণ করেছে। হযরত ইয়াকুব তাই বলেছেন, তুমি চাও তবু পাও না, তার কারণ তুমি মন্দভাবে চাও। অবশ্য ব্যর্থতার কারণ এমনও হতে পারে যে মোনাজাতকারী তার সমস্ত ইবাদত পরিচালনা করেছে কেবল ধর্মীয় কর্তব্য পালনের জন্য, আল্লাহর প্রতি অসীম মহব্বত ও গভীর ভক্তি নিয়ে নয়।
দেখেছি
প্রার্থনা কিভাবে পালিত হয়। একদা এক সমরীয় মহিলার সাথে আলাপকালে খোদাবান ঈসা মসীহ বলেছেন, আল্লাহ পাক এবাদতকারীদের খুঁজে থাকেন এবং আমরা যখন খাঁটি অন্তর ও রুহানি একির নিয়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করি, ঠিক তখনই তিনি সন্তুষ্ট হন। তিনি বলেন, এমন সময় আসিতেছে, এমনকি এখনই সেই সময় আসিয়াছে, যখন আসল ইবাদতকারীরা রুহে ও সত্যে পিতার ইবাদত করিবে। পিতাও এইরকম ইবাদতকারীদেরই খোঁজেন। খোদা রুহ যাহারা তাহার ইবাদত করে, রুহে ও সত্যে তাহাদের সেই ইবাদত করিতে হইবে। ইউহন্না বর্ণিত ইঞ্জিল 4:23-24। মসীহ এক্ষেত্রে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ পাক ও সিজদাকারীর মধ্যে অবশ্যই মিলনের ঐক্য সুর স্থাপিত হতে হবে। আলোকরশ্মি দেখবার জন্য চোখ যেমন প্রস্তুত থাকে, কিংবা শব্দ তরঙ্গ গ্রহণ করার জন্য কান যেমন সচেতন থাকে, ইবাদতকারীর হৃদয়কেও তেমনিভাবে পাক রূহকে গ্রহণের জন্য প্রস্তুত ও সচেতন থাকতে হবে। তাহলেই তিনি তার সে এবাদতের রুহানি স্বাদ লাভ করতে পারবেন। ওই অবস্থায় পাক রুহ মধ্যস্থতা করেন এবং তখন এবাদতকারীর সমস্ত প্রার্থনা রুহে ও সত্যে সম্পাদিত হয়ে ওঠে। মসীহ সম্ভবত এ তালিমই দিতে চেয়েছিলেন যে নবপর্ব কিতাবুল মুকাদ্দাসের অধীন সালাত আদায়কারীদের পালনীয় শর্ত ইহুদি বা সমরীয়দের মতো পুরাতন পাক কিতাবসমূহের অধীন সালাত আদায়কারীদের পালনীয় শর্ত থেকে সম্পূর্ণ আলাদা। ইহুদিদের সালাত কতকগুলি আক্ষরিক শরীয়তের উপর নির্ভরশীল ছিল। সমরীয়দের উপাসনার পদ্ধতি গড়ে উঠেছিল কয়েকটি সংস্কারের উপর ভিত্তি করে। কিন্তু ঈসা মসীহের দেয়া তরিকা সম্পূর্ণ সঠিক এ কারণে যে তাঁর বর্ণিত ইবাদত বন্দিগীর পদ্ধতি গঠিত হয়েছে রুহ ও সত্য নিয়ে, যা ইহুদি ও সমরীয় পদ্ধতি থেকে একেবারেই পৃথক। বস্তুত ঈসা রুহুল্লাহ প্রার্থনা যে তরিকা প্রদান করেছেন, পুরাতন পাক কিতাবের প্রথাগত আচার অনুষ্ঠান থেকে তা সম্পূর্ণ মুক্ত। অন্য কথায়, রুহুল্লাহ শেখানো প্রার্থনার তরিকা আল্লাহ পাকের উদ্দেশ্যের সঙ্গে সম্বন্ধযুক্ত। এ তরিকা মুসা নবীর দেয়া শরীয়তের অন্তর্গত আচার অনুষ্ঠানের অনুসারে নয়, বরং তা রুহানি জ্ঞান ও অনুপ্রেরণা তাগে যুক্ত। এতে অঙ্গভঙ্গিমাগত আচার অনুষ্ঠানের উপর গুরুত্ব কম। এ পদ্ধতি সম্পূর্ণ বেহেস্তি শক্তিতে ও তাৎপর্যপূর্ণ। নিশ্চিতভাবে বলা যায় যে এবাদতে উৎসাহ দানের জন্য এ আয়াতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আয়াত আর নেই। আল্লাহ খোঁজ করিয়া থাকেন ওই ব্যক্তিকে যিনি একমাত্র তাঁকেই সিজদা করেন। কেননা যে আল্লাহ থেকে রুহের আগমন, রুহ যদি সে আল্লাহকে পেতে চায় তাহলে আল্লাহও তার খোঁজ করেন। মানুষের এবাদতের মধ্যে তিনি সে রুহকে পেতে চান। প্রার্থনা কিভাবে সম্পাদিত হওয়া উচিত। ঈসা রুহুল্লাহ তার সাহাবিদেরকে এবাদতের জীবন্ত তরিকা শিক্ষা দেবার পর তাদের কাছে আরও একটি শিক্ষা তুলে ধরেন। তিনি শিক্ষা দেন যে নিজের হৃদয়ের মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করার জন্য প্রকৃত তৃষ্ণা ও আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থনা করতে হবে। এজন্য তিনি দৃষ্টান্তের আকারে কথা বলেন এবং নাছোড় বান্দা বন্ধু নামের গল্পটি শোনান। তিনি বলেন, মনে করো মধ্যরাত্রে তোমাদের মধ্যে একজন তাহার বন্ধুর বাড়িতে গিয়া বলিল, বন্ধু আমাকে তিনটা রুটি ধার দাও। আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার নিকট আসিয়াছে, তাহাকে খাইতে দিবার মতো আমার কিছুই নাই। তখন ঘরের ভিতর হইতে তাহার বন্ধু উত্তর দিল, আমাকে কষ্ট দিও না, দরজা এখন বন্ধ আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার নিকট শুইয়া আছে, আমি উঠিয়া তোমাকে কিছুই দিতে পারিব না। আমি তোমাদের বলিতেছি, সে যদি বন্ধু হিসাবে উঠিয়া তাহাকে কিছু নাও দেয়, তবু লোকটি বারবার অনুরোধ করিতেছে বলিয়া সে উঠিবে এবং তাহার যাহা দরকার তাহা তাহাকে দিবে। লুক বর্ণিত ইঞ্জিল 11:5-8। আরও একটি দৃষ্টান্ত দ্বারা তিনি শিক্ষা দেন যে মানুষের সর্বদা ইবাদত করা উচিত এবং কখনো হতাশ হওয়া উচিত নয়। তিনি বলেন, কোন এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি খোদাকে ভয় করিতেন না এবং মানুষকেও গ্রাহ্য করিতেন না। সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার আসিয়া তাহাকে বলিত, ন্যায় বিচার করিয়া আমার বিপক্ষের হাত হইতে আমাকে বাঁচান। সেই বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করিলেন না, কিন্তু শেষে তিনি মনে মনে বলিলেন, যদিও আমি খোদাকে ভয় করি না, তবু এই বিধবা আমাকে বিরক্ত করিতেছে বলিয়া আমি তাহার পক্ষে ন্যায় বিচার করিব। তাহা না হইলে সে বারবার আসিবে আর তাহাতে আমি ক্লান্ত হইয়া পড়িব। ন্যায় বিচারক না হইলেও তিনি কি বলিলেন তাহা ভাবিয়া দেখো। তাহা হইলে যাহারা খোদাকে রাত্রি দিন ডাকে, খোদা কি তাহার সেই বাছাই করা লোকদের পক্ষে ন্যায় বিচার করিবেন না? আমি তোমাদের বলিতেছি, তিনি তাহাদের পক্ষে ন্যায় বিচার করিতে দেরি করিবেন না। লুক বর্ণিত ইঞ্জিল 18:1-8। এ দুটি দৃষ্টান্ত থেকে আমরা শিখতে পারি যে সনাতন পদ্ধতি, যা গতানুগতিক কতকগুলো আয়াতের পুনরাবৃত্তিতে পূর্ণ এবং জোরালো দাবি সহকারে পেশ করা মোনাজাতের মধ্যে কি বিরাট পার্থক্য। ঈশায় নবী তাই বলেছেন, তোমরা যাহারা প্রভুকে স্মরণ করিয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত না তিনি জেরুসালেমকে স্থাপন করেন এবং পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র করেন। ঈশায়া 62:7। দৃষ্টান্ত দুটির মাধ্যমে ঈসা রুহুল্লাহ স্বনির্বন্ধ আকুতি ও লক্ষ্যের উপর দৃঢ়তার জোর দিয়েছেন, যেমনিভাবে তিনি তাঁর এ কালামের ছাপ আমাদের মনের মধ্যে স্থায়ীভাবে এঁকে দিয়েছেন। চাও তোমাদের দেওয়া হইবে, খোঁজ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খোলা হইবে। মথি বর্ণিত ইঞ্জিল 7:7। নাছোড়বান্দা বন্ধু দৃষ্টান্ত আমাদের সামনে যে চমৎকার শিক্ষা তুলে ধরে তা হচ্ছে ঈমান মহব্বতের দ্বারা পরিপক্ক হয়। মধ্যরাতে বন্ধু অন্য একজনের জন্য রুটি চাইতে গিয়েছিল। এভাবে অন্যের জন্য সুপারিশ করা মহৎ কাজ, কারণ এতে করে আমরা ঈমানের শক্তিতে উৎসাহিত হই এবং আমাদেরকে তা ফলপ্রসূ ইবাদতের দিকে আকর্ষণ করে। অন্যের জন্য প্রার্থনা হচ্ছে উত্তম প্রার্থনা, কারণ আল্লাহর আরশে বসে জীবন্ত রুহুল কুদুস মসিহের কাজ সম্পন্ন করতে তা উৎসাহিত করে। নাছোড় বান্দা বিধবার গল্প থেকে ঈসা রুহুল্লাহ আমাদের শিক্ষা দেন যে আমরা যেন ধৈর্য সহকারে ইবাদতে মশগুল থাকি। আল্লাহ তাই চান। তার নামে যত মোনাজাত করা হয় তিনি তাকে তুচ্ছ জ্ঞান করতে পারেন না। বিধবার স্বনির্বন্ধ আকুতি কঠোর বিচারকের অনীহাকে যদি টলিয়ে দিতে পারে, তাহলে অপার করুণাময় বেহেশতি পিতার কাছে সেই রকমের আকুতিপূর্ণ মোনাজাত না জানে আরো কত বেশি সার্থক ও ফলপ্রসূ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ পাকের উদ্দেশ্য ধীরে হলেও নিশ্চিতভাবে কার্যকর হয়ে থাকে। সবকিছুর জন্য তার একটা নির্দিষ্ট সময় থাকে এবং সেই সময় কখন আসবে তা তাঁরই প্রজ্ঞার উপর নির্ভরশীল। কখনো বা তিনি আমাদের মোনাজাতে জবাব দিতে বিলম্ব করতে পারেন, কেননা তিনি চান প্রত্যাশা আমাদের মধ্যে আরো শক্তিশালী হোক, আকাঙ্ক্ষার শিখা আমাদের মধ্যে আরো জোরালোভাবে জ্বলে উঠুক। এবারে আমরা কোথায় এবাদত করতে হবে এ প্রসঙ্গে বলছি। ঈসা রুহুল্লার আবির্ভাবের পূর্বে এবাদত গতানুগতিক পদ্ধতির হাতে বন্দী ছিল, সীমাবদ্ধ ছিল নির্দিষ্ট স্থান কাল পাত্রের মাঝে। ইনজিল শরীফ আমাদের শিক্ষা দেয় যে তার আবির্ভাবের পর এবাদত মুক্তি লাভ করে সমস্ত প্রকার গতানুগতিকতার হাত থেকে। ঈসা রুহুল্লা সমরীয় সেই স্ত্রীলোককে বলেছিলেন, মা, আমার কথায় বিশ্বাস কর, এমন সময় আসিতেছে যখন পিতা খোদার এবাদত তোমরা এই পাহাড়েও করিবে না, জেরুসালেমেও করিবে না। ইয়োহন্না বর্ণিত ইনজিল 4:21। কোথায় এবাদত করতে হবে এ বিষয়ে স্ত্রীলোকটি জানতে চাইলে মসি তাকে বলেছিলেন যে নাবলুস পাহাড়েও না, জেরুসালেমের পর্বতেও না। তিনি বুঝিয়েছিলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং আমরা যখন যেখানেই থাকি না কেন তাকে সিজদা করতে পারি, পারি তাঁর নামে সালাত কায়েম করতে। তিনি নির্জনতায় ব্যক্তিগত ইবাদত ও ধ্যানের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তুমি যখন মোনাজাত করো তখন ভিতরে ঘরে গিয়া দরজা বন্ধ করিও এবং তোমার পিতা যাহাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তাহার নিকট মোনাজাত করিও। তোমার পিতা যিনি গোপন সমস্ত কিছু দেখেন তিনি তোমাকে প্রকাশ্যে পুরস্কার দিবেন। মথি বর্ণিত ইনজিল 6:6। এই গোপনীয়তার উদ্দেশ্য হল যেন নির্জন স্থানে আল্লাহ পাকের সঙ্গে কেবল একাই নৈকট্য লাভ হয়। আমরা যখন মসিহের পর্বতে প্রদত্ত খোদবার আলোকে মোরাকেবায় গভীর একিনে সিজদা দিই তখন রুহুল কুদুসের বর্ণনা মোতাবেক দেখতে পাই এবাদতের ওই নির্জন স্থান আল্লাহর নূরে পূর্ণ হয়ে উঠেছে। লক্ষ্য করি যে তিনবার তিনি পিতা নামটির পুনরাবৃত্তি করেছেন, যেমন তিনি বলছেন, তোমার পিতার নিকট প্রার্থনা করো, তোমার পিতা তোমাকে পুরস্কার দিবেন এবং তোমার পিতা জানেন কি কি বিষয়ে তোমার প্রয়োজন রয়েছে। নির্জন স্থানে থাকে নিস্তব্ধতা ও শান্তি। ইমানদার বান্দার জন্য তা বেহেশতি পিতার সঙ্গে মিলনের আনন্দ উপলব্ধির উপযুক্ত পরিবেশ এনে দেয়। সেখানে যে নূরে রোশনাই বিচ্ছুরিত হয় তা জীবনকে তাজা করে। পরিবেশের মধ্যে যে অনুপ্রেরণাদায়ক প্রাণের সঞ্চার হয় তা আসে পাক রুহের প্রশ্বাস থেকে। পাক রুহ হৃদয়ের গভীরে আল্লাহর মহাব্বতের প্রবেশ ঘটায়। খোদাবন্দ ঈসা মসি শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন এবাদত করো তখন ভণ্ডদের মতো করিও না, কারণ তাহারা লোকদের নিকট নিজেদের দেখাইবার জন্য এবাদত গাহে ও রাস্তার মোড়ে দাঁড়াইয়া এবাদত করতে ভালোবাসে। মথি বর্ণিত ইনজিল 6:5। সত্যই আল্লাহর তুষ্টির চেয়ে মানুষের প্রশংসা তাদের বেশি কাম্য। তাই আমাদের বেহেশতি শিক্ষক বলেছেন, দরজা বন্ধ করো, তবেই তো জগতের কোলাহল থেকে মুক্ত হয়ে পিতার নির্জন সান্নিধ্য লাভ করা সম্ভব হবে এবং তিনি অধিক আগ্রহে আপনার আগমনের জন্য অপেক্ষা করছেন। একজন দার্শনিক বলেছেন, যখন তুমি নিজের কামরার দরজা বন্ধ করে দিয়ে বসবে তখন নিজেকে বলো না যে আমি একাকী, বরং মনে রেখো আল্লাহ সেখানে আছেন। ভিতরের ঘরে গিয়া দরজা বন্ধ করিও। খোদাবন্দের এ শিক্ষার অর্থ এ নয় যে কেবল রুদ্ধতারের মধ্যেই আল্লাহর সঙ্গে একাত্ম হওয়া যায়, বরং তার অর্থ হচ্ছে ইবাদতের জন্য একটা নির্জন শান্ত নিস্তব্ধ জায়গা খুঁজে নিতে হবে। যেমন ইবাদতের জন্য ইয়াকুব খুঁজে নিয়েছিলেন ফাঁকা মাঠ, নথনিয়েল খুঁজে নিয়েছিলেন ডুমুর গাছের ছায়া, পিতর খুঁজে নিয়েছিলেন ছাদের নির্জনতা, কিংবা খোদাবন্দ মসি প্রায়শ খুঁজে নিতেন পাহাড়ের নিস্তব্ধতা।